বঙ্গ রঙ্গমঞ্চের ইতিকথা অষ্টম পর্ব, গবেষণা ও রচনা গৌতম বসু মল্লিক, উপস্থাপনা দেব শঙ্কর হালদার। প্রস্তুত হচ্ছে বঙ্গ রঙ্গমঞ্চের ইতিকথা।
আগের পর্বে আমরা বাংলার প্রথম সাধারণ রঙ্গালয় ন্যাশনাল থিয়েটারের সূচনা পর্ব নিয়ে আলোচনা আরম্ভ করেছিলাম। এই পর্বে আমরা শুনব সেই নাট্যদলের আরো অনেক কথা। দলের নাম নিয়ে মতবিরোধ হওয়ায় আরো কয়েকজন সদস্যকে নিয়ে গিরিশচন্দ্র ঘোষ দলত্যাগ করলে দলের অন্য সদস্যরা তখন নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে সম্পাদক করে ন্যাশনাল থিয়েটার দল গঠন করলেন। স্টেজ ম্যানেজার হলেন ধর্মদাস সুর এবং অভিনয় শিক্ষক অর্ধেন্দুশেখর মুস্তাফি। দলের সদস্য ভুবন মোহন নিয়োগীর বাড়ি ছিল বাগবাজারের রসিক নিয়োগী ঘাটের সামনে। সেই বাড়ির দোতলার ঘরে আরম্ভ হল মহড়া। নিজস্ব স্টেজ নেই, তাই সাবেক আপার চিকপুর রোডের উপর প্রয়াত মধুসূদন সান্যালের বাড়ি ভাড়া নিয়ে 1872 সাধারণদের 7ই ডিসেম্বর দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের অভিনয় দিয়ে সূচনা হল ন্যাশনাল থিয়েটারে। প্রথম অভিনয়ের দিনেই দর্শক আসন সম্পূর্ণ ভর্তিত হয়েই গিয়েছিল, উপরন্তু বহু নাট্যপ্রেমী মানুষ টিকিট না পেয়ে ফিরে গিয়েছিলেন। এবার আমরা সেই দিন অভিনীত নীলদর্পণ নাটক থেকে কিছুটা অংশ পাঠ করে শোনাব, তবে তার আগে শুনে নেওয়া যাক একটা গান।
নয়নে আমার বিধি নয়নে আমার বিধি কেন পলক দিয়ে নয়নে আমার বিধি কেন পলক দিয়ে দর্শন সুখে Ah যারে সদা চায় নয়ন বিবাদে চায় সুখ সাথে কি চায় আমার সুখ সাথে সুখ সাথে একে দার প্রমাদ ঘটেছে দর্শন সুখে দামায় ওগ দর্শন সুখে দামায় বিমুখ
তৃতীয় অঙ্ক প্রথম গর্ভাঙ্ক বেগুন বেড়ের কুটির দপ্তরখানার সম্মুখ গোপীনাথ ও একজন খালাসির প্রবেশ। গোপীনাথ, তোদের ভাগে কম না পড়িলে তো আমার কানে কোনো কথা তুলিস নে। উত্তরে খালাসি বলে, ওগুলো কি একা খায়ে হজম করা যায়? মুই বললাম যদি খাবা তবে দেওয়ান জিরে দিয়ে খাও, তা বললে তোর দেওয়ানের মুরত বড়? এ তো আর সে ক্যাওটের পুত নয় যে সাহেবের বাঁদর খেলিয়ে নিয়ে বেড়াবে। গোপীনাথ বলে, আচ্ছা তুই এখন যা, কায়ের বাচ্চা কেমন মুগুর তা আমি দেখাব। এরপর খালাসি প্রস্থান হয়। এবার নিজেই গোপীনাথ বলতে থাকে, ছোট সাহেবের জোরে বেটার এত জোর, বোনাই যদি মনি ভয় তবে কর্ম করিতে বড় সুখ। ও কথা বলবো, বড় সাহেব ও কথায় আগুন হয়, কিন্তু বেটা আমার উপর ভারী চটা, আমার কথায় কথায় শ্যামচাঁদ দেখায়। সেদিন মেজ শহীদ লাথি মারলে, কয়েকদিন কিছু ভালো ভাব দেখিতেছি, গোলক বসে তলভাব দিয়ে আমার প্রতি সদয় হইয়াছে। লোকের সর্বনাশ করিতে পারিলে সাহেবের কাছে পটু হওয়া যায়, শতমারি ভয়েত বৈদ্য। এবার উঠকে দর্শন করে সাহেব, উঠকে দর্শন করিয়া এই যে হাসিতেছে, বসেদের কথা বলিয়া অগ্রে মন নরম করি। এরপর উডের প্রবেশ। গোপীনাথ বলতে থাক, ধর্মাবতার নবীন বসের চোখে এইবার জল বাহির হইয়াছে, বেটার এমন শান কিছুতেই হয় না, বেটার বাগান বাহির করিয়া লওয়া গিয়াছে, গাতি গদাই পোতকে পাট্টা করিয়া দেওয়া গিয়াছে, আবাদ এক প্রকার রোহিত করা গিয়াছে, বেটার গোলা সব খালি পড়িয়া রইয়াছে, বেটাকে দুইবার ফৌজদারিতে সোপর্দ করিয়া দিয়া গিয়াছে, এত ক্লেশেও খাড়া ছিল এইবার একেবারে পতন হইয়াছে। উঠ বলে, শালা শ্যামনগরী কিছু করতে পারিনি। গোপী,
হুজুর মুন্সিরে ওর কাছে এসেছিলে তা বেটা বললে,
আমার মন স্থির নাই, পিতার ক্রন্দনে অঙ্গ অবশ হইয়াছে, আমার ঘোল বলাইটা আছে।
নবীন বসে দুর্গতি দেখে শ্যামনগরে সাত আট ঘর প্রজা ফেরা রইয়াছে, আর সকলে পুজুরে যেমন হুকুম দিয়াছেন তেমন করিতেছে। উঠ, তুমি আচ্ছা দেওয়া নাচো, ভালো মতলব বার করেছিলে।
গোপী, আমি জানতাম
গোলক ঘোষ বড় ভীত মানুষ,
ফৌজদারিতে যাইতে হইলে পাগল হইবে,
নবীন বসে যেমন পিতৃভক্তি তা হইলে বেটা কাজে কাজেই শাসিত হইবে। এই জন্য বুড়োকে আসামি করতে বললাম।
হুজুর যে কৌশল বাহির করিয়াছেন তাহাও মন্দ নয়। বেটার পুষ্করিণীর পারে চাষ দেওয়া হইয়াছে, উহার অন্তঃকরণে সাপের ডিম পড়িয়াছে।
উঠ, এক পাথরে দুই পক্ষী মরিল, দশ বিঘা নীল হইল, মাঞ্চতের মনে দুঃখ হইল। শালা বড় কাঁদাকাটি করেছিল, বলে পুকুরের নীল হইলে আমার বাস উঠিবে। আমি জবাব দিয়াছি, ভিটা জমিতে নীল বড় ভালো হয়।
গোপীনাথ বলে, ওই জবাব পেয়ে বেটা নালিশ করিয়াছে।
উঠ, মোকদ্দমায় কিছু হইবে না, এ ম্যাজিস্ট্রেট বড় ভালো লোক আছে। দেওয়ানি বললেও পাঁচ বছরে মোকদ্দমা শেষ হবে না। ম্যাজিস্ট্রেট আমার বড় দোস্ত, দেখো তোমার সাক্ষী মাতব্বর করে নতুন আইনে চার বজ্জাতকে ফাটকে দিয়েছে। এই আইনটা শ্যামচাঁদের দাদা হইয়াছে।
গোপী বলে, ধর্মাবতার নবীন বোস, ওই চারিজন রাইয়তের ফসল লোকসান হবে বলিয়া আপনার লাঙল গরু মাইন্দার দিয়া তাহাদের জমি চষিয়া দিতেছে, এবং উহা দিগের পরিবার দিগের যাহাতে ক্লেশ না হয় তাহারই চেষ্টা করিতেছে।
উঠ বলে, শালা দাদনের জমি চষিতে হইল বলে আমার লাঙল গরু কমে গিয়েছে, মাঞ্চত বড় বজ্জা আচ্ছা জব্দ হইয়াছে। দেওয়ান, তুমি আচ্ছা কাম করিয়াছ, তোমার বহেত চলেগা।
গোপী, ধর্মাবতারের অনুগ্রহ, আমার মানুষ বৎসর দাদন বৃদ্ধি করি, এ কর্ম একা করিবার নয়। ইয়াতে বিশ্বাসী আমিন খালাসি আবশ্যক করে। যে ব্যক্তি দু টাকার জন্য হুজুরের তিন বিঘা নীল লোকসান করে তার দ্বারা কর্মের উন্নতি হয়।
উঠ, আমি সমজি আছি, আমিন শালা গোলমাল করিয়াছে।
প্রাণ তুমি প্রেম দানে কৃপণ হলে প্রাণ তুমি প্রেম ধোব প্রেম পিপাসিত হোগ প্রেম পিপাসিত জন উপায় কি দেহ বলে তুমি প্রেম বিন্দু মহতের এই গুণ আশ্রিতে লয় নিদারুণ মহতের এই গুণ আশ্রিতে গজাবি যে আশ্রিত জন ভগবা আশ্রিত জন আমার কেন বঞ্চিলে 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 তুমি প্রেম সিন্ধু দুদানে কৃপণ কলে রাম তুমি প্রেম ধরে হর প্রেম প্রেম পিপাসিত জন প্রেম পিপাসিত জন উপায় কিতে হব রে তুমি প্রেম
নীলদর্পণ নাটকে সফল অভিনয়ের পরের সপ্তাহে ন্যাশনাল থিয়েটার মঞ্চস্থ করল ওই দীনবন্ধু মিত্রেরই লেখা জামাই বাড়ির। তারপর আরও কয়েকটা অন্যান্য নাটক মঞ্চস্থ হওয়ার পর 1873 সালের ফেব্রুয়ারি মাসে গিরিশচন্দ্র ঘোষ ন্যাশনাল থিয়েটারের দলে যোগ দিলেন। কৃষ্ণকুমারী নাটকে তিনি ভীম সিংহের ভূমিকায় নামলেন। গিরিশচন্দ্র ফিরে আসায় দলের অভিনয় দক্ষতা আরো বাড়ল ঠিকই, কিন্তু দলে ভাঙনও ধরল। শেষ অবধি 1873 সালের 8ই মার্চ অভিনয়ের পর অর্ধেন্দ্রশেখর মুস্তাফির বিদায় ভাষণ এবং বিহারীলাল বসুর গান দিয়ে শেষ হল বাঙালির প্রথম জাতীয় নাট্যদল ন্যাশনাল থিয়েটারের প্রথম পর্ব।
সুখের কথা বলো না বুঝেছি সুখ কেবল ফাঁকি, দুঃখে আছি আছি ভালো দুঃখে আমি ভালো থাকি, সুখের কথা বলো না বুঝেছি সুখ কেবল ফাঁকি, দুঃখে আছি আছি ভালো দুঃখে আমি ভালো থাকি, সুখের কথা বলো না আর বুঝেছি সুখ কেবল ফাঁকি। ভদ্রতা রাখে সুখের কথা বলো না বুঝেছি সুখ কেবল ফাঁকি, দুঃখে আছি আছি ভালো দুঃখে আমি ভালো থাকি, সুখের কথা বলো না বুঝেছি সুখ কেবল ফাঁকি। চোখের বা বাড়ি দেখলে পরে সুখ চলে যান বিরাগ ঘরে, চোখের বাড়ি দেখলে পরে সুখ চলে যান বিরাগ ঘরে, দুঃখ তখন কোলে করে, দুঃখ তখন কোলে করে, আদর করে মুছায় আঁখে, দুঃখ তখন কোলে করে, আদর করে মুছায় আঁখে, সুখের কথা বলো নারাজ, বুঝেছি সুখে বল ফাঁকি, দুঃখে আছি আছি ভালো, দুঃখে আমি ভালো থাকি, সুখের কথা বলো নারাজ, বুঝেছি সুখে বল ফাঁকি।
ন্যাশনাল থিয়েটারের দল ভেঙে যাওয়া ছ মাসের মধ্যেই বেঙ্গল থিয়েটার নামে কলকাতায় আবার একটা নতুন পেশাদার নাট্যদল তৈরি হল। তবে কোনো ভাড়া বাড়িতে অস্থায়ী মঞ্চ গড়ে নয়, রীতিমতো খরচ করে পাকা রঙ্গমঞ্চ তৈরি করেই প্রতিষ্ঠিত হয়েছিল বেঙ্গল থিয়েটার। এবার শুনে নেওয়া যাক একটা গান।
মানে মানে প্রাণে প্রাণে যদি রে প্রাণ বেঁচে থাকে, মানে মানে প্রাণে প্রাণে যদি রে প্রাণ বেঁচে থাকে, দেখব কত দেখলাম কত, দেখব কত দেখলাম কত, আরো কত আছে বাকি, মানে 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 প্রাণে প্রাণে যদি রে যদি রে যদি রে যদি রে প্রাণ যদি রে প্রাণ যদি রে মানে মানে প্রাণে প্রাণে যদি যে জ্বালা দেখেছি সব জমা করে, জমা খরচ মিলন করে, শেষে বুঝে নব বাকি, মানে মানে প্রাণে প্রাণে মানে মানে প্রাণে প্রাণে যদি রে মানে মানে প্রাণে প্রাণে যদি প্রাণ বেঁচে থাকে যদি প্রাণ বেঁচে থাকে মানে মানে প্রাণে প্রাণে যদি রে যদি রে মানে মানে প্রাণে প্রাণে যদি রে মানে মানে প্রাণে প্রাণে যদি রে প্রাণ বেঁচে থাকে।
ধনকুবের রামদুলাল সরকারের ছেলে সাতুবাবুর দৌহিত্র শরৎচন্দ্র ঘোষের উদ্যোগে 9 নম্বর বেদন স্ট্রিট ঠিকানায় লাইসিয়াম থিয়েটারের আদলে তৈরি হল বেঙ্গল থিয়েটারের রঙ্গমঞ্চ। ন্যাশনাল থিয়েটার বাংলার প্রথম পেশাদার থিয়েটার হলেও তাদের নিজস্ব কোনো রঙ্গমঞ্চ ছিল না। সেই দিক থেকে দেখলে বেঙ্গল থিয়েটার ছিল বাংলার প্রথম নিজস্ব রঙ্গমঞ্চযুক্ত পেশাদার থিয়েটার। গোড়ায় মাটির দেওয়াল এবং উপরে খোলা চাল দিয়ে ঢাকা রঙ্গমঞ্চ তৈরি হলেও পরে অবশ্য টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল সেই মঞ্চ। এছাড়া মঞ্চের নিচে একটা সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল অভিনেতাদের যাতায়াতের জন্য। শরৎচন্দ্র ছিলেন ভালো ঘোড় সওয়ার। তিনি যাতে মঞ্চে ঘোড়ায় চড়ে আসতে পারেন সেজন্য স্টেজের মেঝে মাটি দিয়ে তৈরি করা হয়েছিল। এখন যেখানে বেরেন স্ট্রিট পোস্ট অফিস সেখানেই ছিল বেঙ্গল থিয়েটারের রঙ্গমঞ্চ। আজ এই পর্যন্ত। পরের পর্বে আমরা শুনব বেঙ্গল থিয়েটারের আরো অনেক কথা এবং সেই সঙ্গে ভেঙে যাওয়া ন্যাশনাল থিয়েটারের কথাও।